ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা 12:00 আর বাংলাদেশে ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
দেশজুড়ে ডেঙ্গুর বিস্তার বাড়ছে, গত 36 ঘন্টায় ঢাকা ও ঢাকার বাইরে 6 জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।
জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের কমিটি এগেইনস্ট টর্চার।
কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
ইভিএম থেকে ব্যালট পেপারে ফেরার কোন প্রশ্নই নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি এক কথায় উড়িয়ে দিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার।
তুমি শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সঞ্জানা ফিরোজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য তার কাছে ক্ষমা চেয়েছেন। তবে কিম কথা দিয়েছেন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সামরিক মহড়া শেষ হওয়া মাত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে দেবেন। ট্রাম্প জানান একটি ব্যক্তিগত চিঠির মাধ্যমে কিম ক্ষমা প্রার্থনা করেন এবং সামরিক মহড়া শেষ হবার পর আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন। এক টুইট বার্তায় ট্রাম্প জানান চিঠির অধিকাংশ ছিল অবাস্তব ও ব্যয়বহুল মহড়া নিয়ে কিমের অসন্তুষ্টির কথা। সোমবার যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া এই মহড়া শুরু করে। আগামী 20 তারিখে এই মহড়া শেষ হবার কথা রয়েছে। আলোচনা সম্পর্কে কোনো তথ্য ট্রাম্প দেননি। কিম জং উনের সঙ্গে খুব তাড়াতাড়ি আলোচনায় বসার কথা জানিয়ে বলেন উত্তর কোরিয়া হবে বিশ্বের অন্যতম সফল পারমাণবিক মুক্ত দেশ। উত্তর কোরিয়া আরও কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প টুইটারে এই কথা লেখেন। মে মাস থেকে আরম্ভ করে এই পর্যন্ত 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। শনিবার রাশিয়ার মস্কোতে বিরোধী দলের রাজনীতিবিদ লুবভ সোবলকে আটক করেছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। আসন্ন নগর পরিষদ নির্বাচনে বিরোধী দলের বহু প্রার্থীকে নির্বাচন থেকে বহিষ্কার করার কারণে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করছে। অনুমোদিত বিক্ষোভের পূর্বে সমর্থকদের সামাজিক মাধ্যম সম্পর্কে তথ্য দিচ্ছিলেন সোবল যখন তাকে তার মস্কো কার্যালয় থেকে আটক করা হয়। হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলন 10ম সপ্তাহে গড়িয়েছে। সরকারের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার অনুমতি পেলেও বাকি সবগুলোর অনুমতি নাকচ করে দেওয়া হয়। শুক্রবার থেকে আন্দোলনকারীরা 3 দিনের বিক্ষোভে হংকংয়ের এয়ারপোর্টে অবস্থান নেয়। শনিবার শহরের অন্যান্য স্থানেও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। পরিবারের সব সদস্য এমনকি ছোট শিশুদের স্ট্রোলারে বসিয়ে গার্ড দ্য চিলড্রেন নামক বিক্ষোভে অংশ নেয় হংকংয়ের জনগণ। ওই একটি মাত্র বিক্ষোভ কর্মসূচির অনুমতি পায় আন্দোলনকারীরা। ওই কর্মসূচিতে অংশ নেয়া এক নারী ফরাসি সংবাদ মাধ্যম এএফপিকে জানান শিশুদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা প্রয়োজন, সঠিক সমাজ সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। সারা বিশ্ব থেকে সৌদি আরবে সমবেত হওয়া মুসলমানরা মিনা থেকে আরাফাত ময়দানে পৌঁছেছেন হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে। সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিতে লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে এই ময়দান। সৌদি আরবের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিশ্বের 172টি দেশের প্রায় 25 লাখ মুসলমান এবার হজ করছেন। হজের আনুষ্ঠানিকতার শুরুতে সৌদি আরবে হাজির হওয়া মুসলমানরা বৃহস্পতিবার থেকে জড়ো হতে শুরু করেন কাবা শরীফ থেকে 10 কিলোমিটার দূরে তাবুনগরী মিনায়। শুক্রবার সারা দিন ও রাত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে হাজিরা সময় কাটান। হজের মূল আনুষ্ঠানিকতার জন্য শনিবার ভোরের আগেই তারা সমবেত হতে থাকেন আরাফাতের ময়দানে। সেলাইবিহীন শুভ্র কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা সেখানে থাকবেন। বাংলাদেশে কিছুতেই কমছে না ডেঙ্গু রোগের বিস্তার। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ঢাকা থেকে আরো জানাচ্ছেন আমির খসরু।
ঢাকা ছাড়াও ফরিদপুর, ঠাকুরগাঁও, বরিশাল ও টাঙ্গাইলে গত 36 ঘন্টায় মোট 6 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে 2টি শিশু রয়েছে। ডেঙ্গুতে আক্রান্তদের স্বজনদের মধ্যে রয়েছে তীব্র অসহায়ত্ব এবং আতঙ্ক। ডেঙ্গুর কারণে অনেকে এবছরে ঈদ উদযাপনের জন্য ঢাকার বাইরে যেতে পারছেন না। কর্তৃপক্ষীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় নানা ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও বাস্তবে নগরবাসী বলছেন ভিন্ন কথা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান জরুরি ভিত্তিতে শিগগিরই ঢাকার সর্বত্র মশক নিধনে নতুন ওষুধ ছিটানো হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জাতিসংঘের কমিটি এগেনস্ট টর্চার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা থেকে জানাচ্ছেন জহুরুল আলম।
শনিবার ঢাকায় পাওয়া খবরে বলা হয়েছে, শুক্রবার জেনেভা থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে উদ্বেগ জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে সরকারের ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে স্বেচ্ছাচারীভাবে আটক, অজ্ঞাত স্থানে বন্দী, গুম, সাম্প্রতিক নির্বাচন ও জনগণের বিক্ষোভ সমাবেশে অতিমাত্রায় বল প্রয়োগের ঘটনার বিষয়েও কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে জেলগুলোতে অপর্যাপ্ত ব্যবস্থা, নারীর প্রতি সহিংসতা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর নিপীড়নের বিষয়েও উদ্বেগ জানানো হয়েছে প্রতিবেদনে। কমিটির সুপারিশে বলা হয়েছে, বাংলাদেশ সরকারকে প্রকাশ্যে বলতে হবে যে কোনো পরিস্থিতিতে নির্যাতনকে মানা হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগ সমূহের স্বাধীন তদন্তের দাবি জানিয়ে সংস্থাটি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের কনভেনশন এগেইনস্ট টর্চারের একটি স্বাক্ষরদাতা দেশ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন ইভিএম এর পরিবর্তে ব্যালট পেপারে করার যে দাবি করেছেন তার সঙ্গে একমত নয় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। কলকাতা থেকে আরো জানাচ্ছেন পরমাশিষ ঘোষ রায়।
কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, বারবার ব্যালট পেপার ফিরিয়ে আনার বিরুদ্ধেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যালট পেপারের যুগে আর ফিরে যেতে চাইছি না আমরা। উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের একাধিক বিরোধী নেতার দাবি, ইভিএম নয়, ভোট নিতে হবে ব্যালটেই। কারণ চন্দ্রবাবু নাইডু, ফারুক আবদুল্লাহ, রাজ ঠাকরের দাবি, ইভিএমে জালিয়াতি করা সম্ভব, তাই ভোট নিতে হবে ব্যালটেই। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো দেশ ব্যালট পেপারে ফিরে এসেছে, তাই এদেশে ব্যালট চালু করা উচিত। এদিকে নাগরিক পঞ্জি নিয়েও প্রশ্ন করা হয় সুনীল অরোরাকে। তাকে প্রশ্ন করা হয়, অসমের মতো পশ্চিমবঙ্গকে নাগরিক পঞ্জি তৈরি করা হবে? অরোরা বলেন, এ নিয়ে সুপ্রিম কোর্টই শেষ কথা বলবে। এখন নাগরিক পঞ্জির কাজ চলছে অসমে, এ নিয়ে শেষ কথা বলবে সুপ্রিম কোর্টই। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
তানজানিয়াতে একটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় অন্তত 57 জন আগুনে পুড়ে মারা যান। মরগোরো শহরের পূর্ব দিকে ঘটে যাওয়া বিস্ফোরণে আগুনে পোড়া বহু মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যাঙ্কারটি দুর্ঘটনায় পড়ার পর বিস্ফোরিত হয়। কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় পড়ার পর ওই ট্যাঙ্কার থেকে মানুষ তেল চুরি করার চেষ্টা করছিল এবং ঠিক সেই মুহূর্তেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়। শনিবার পূর্ব চীনে টাইফুন লেকিমার আঘাতে 13 জন নিহত হয়। এখন পর্যন্ত 16 জন মানুষ নিখোঁজ রয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, 10 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। লেকিমার মহাপ্লাবনের কারণে কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়, ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। এখনও লেকিমা শক্তিশালী রয়েছে, ঘণ্টায় 187 কিলোমিটার বেগে বাতাস বইছে। বিশ্ব সংবাদ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে এবং বিশ্ব সংবাদেই শুনেছেন, বাংলাদেশে কিছুতেই কমছে না ডেঙ্গু রোগের বিস্তার, বরং দিনে দিনে বাড়ছেই। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। বাংলাদেশ থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমির খসরু।
কিছুতেই কমছে না, দেশজুড়ে ডেঙ্গু রোগের বিস্তার বাড়ছেই। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। বরিশালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রুষা নামের 10 বছরের একটি শিশু মারা গেছে। এই নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল জেলায় এ পর্যন্ত 5 জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। ঢাকা ছাড়াও ফরিদপুর, ঠাকুরগাঁও, বরিশাল ও টাঙ্গাইলে গত 36 ঘন্টায় মোট 6 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন, এর মধ্যে 2টি শিশু রয়েছে। ডেঙ্গুতে আক্রান্তদের স্বজনদের মধ্যে রয়েছে তীব্র অসহায়ত্ব এবং আতঙ্ক। ডেঙ্গুর কারণে অনেকে এবছরে ঈদ উদযাপনের জন্য ঢাকার বাইরে যেতে পারছেন না। তাদেরই কয়েকজন বলছিলেন,
আমি তো আল্লাহ আমাকে যদি দিত তাও ছোট বাচ্চাটা এরকম হয়নি, বলতেও পারে না, মুখে একটু পানিও দিতে পারে না, বমি করে দেয়।
বাড়ি যাওয়ার কথা ছিল এই দিনে দুদিন আগে, এখন মেয়েটা এই যে তিন চার দিন অসুস্থ বেশি।
প্রতি বছর গরু কিনি ছাগল কিনি ঈদ করি, কিন্তু এই বছর যাওয়া হবে না, কারণ আমরা দুজনেই অসুস্থ।
ঢাকার হলি ফ্যামিলি এবং বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের দুজন চিকিৎসক বলছিলেন, ঈদ যাত্রার কারণে ডেঙ্গু আরো বিস্তারের আশঙ্কার কথা।
আর এরকম মাস মুভমেন্টের জন্য গ্রামে এবং উপজেলাগুলোতেও কিন্তু ডেঙ্গু দেখা দিতে পারে।
যেহেতু এফেক্টেড রোগীরা বাইরে যাচ্ছে ঈদ করতে, তখন ওখান থেকে ব্যাক করার পরে সিচুয়েশনটা আসলে আমরা এখনো বুঝতে পারছি না, তবে আশঙ্কা আছে যে বাড়তে পারে।
কর্তৃপক্ষীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় নানা ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বাস্তবে নগরবাসী বলছেন ভিন্ন কথা।
কোথাও তাদের এই লোকজন আসেনি এবং ডেঙ্গু বিষয়ে এই সাইডে কোনো গলিতে আমরা তাকে আসতে দেখি নাই বা এই ডেঙ্গু ব্যাপারে কোনো কিছু করার জন্য।
অবশ্য স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ঢাকার মোহাম্মদপুরে মশক নিধন কর্মসূচি শুরু করে বলেছেন ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরো নতুন ওষুধও আমদানি করা হয়েছে অল্প সময়ের ব্যবধানে এবং নতুন যন্ত্রপাতিও আমদানি করা হয়েছে, 1600 লোক আবার নতুন করে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান জরুরি ভিত্তিতে শিগগিরই ঢাকার সর্বত্র মশক নিধনে নতুন ওষুধ ছিটানো হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে ঈদ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভাগীয় শহরগুলো মানুষ ছাড়তে শুরু করেছে, তবে যাত্রাপথে যাত্রীদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। চট্টগ্রামের চিত্র তুলে ধরছেন আমাদের সেখানকার সংবাদদাতা হাসান ফেরদৌস।
সোমবার বাংলাদেশে উদযাপিত হবে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। শেকড়ের টানে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম ছেড়ে যাচ্ছেন দূর দূরান্তের বাসিন্দারা। ভোর থেকে রেল স্টেশনে ভিড় জমান যাত্রীরা, জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেই ছুটে যাচ্ছেন আপন গন্তব্যে। বাড়তি ভাড়া আদায় সহ সড়কপথে যাত্রীদের পদে পদে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
প্রশাসন নির্দেশ দিয়েছে বাড়তি ভাড়া নিলে প্রশাসন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সে ভাই এখন ওনারা টিকিট দিচ্ছে না।
লাইন টিকিট দিচ্ছে না, কেন দিচ্ছে না? গাড়ি তো আছে অ্যাভেলেবল।
আমরা সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি, টিকিট পাচ্ছি না, গাড়ি আসতেছে না, গাড়ি কেন আসে না জানি না, সেজন্য দাঁড়িয়ে রয়েছি এতক্ষণ।
মানুষ কত হাজার হাজার মানুষ বগি দিচ্ছে কয়েকটা, এতে কি মানুষের কষ্ট দুর্ভোগ হইতেছে না?
ভিতরে যাইতে পারতেছি না, অথচ কেউ আমাদের সিট গুলো সব ব্লক হয়ে গেছে, অথচ আমরা যাইতে পারতেছি না।
দুর্ভোগ আর ভোগান্তিকে ঠেলে শেকড়ের টানে আপন গন্তব্যে ছুটে যাওয়ার আনন্দই যেন আলাদা।
অনুভূতিটা অন্যরকম, আসলে টিকিট কাটাটা তো একটু টাফ ব্যাপার ছিল, তো লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট করে টিকিট কাটছি, তো বুঝতেই পারছেন অনুভূতিটা অনেক ভালো, আর সবাই মিলে যাচ্ছি। তো
যতটুকু ঈদের মধ্যে বাইরে যেতে যে মজাটা পাওয়া যায়, এটা আসলে অন্য অন্য সময় বাইরে যাওয়ার সময় পাওয়া যায় না। সত্যি খুব ভালো লাগতেছে, আর বিশেষ করে টিকিট পাইছি, টিকিটে করে যাবো, এটা অন্যরকম একটা ফিলিংস।
আমার মতো ঈদের মধ্যে যাওয়াটা একটা আনন্দের ব্যাপার।
সকল বাধা বিপত্তি অতিক্রম করে উৎসবের আনন্দে এবারের ঈদ উদযাপিত হবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
কাতারে প্রবাসী বাংলাদেশিরা নয়া এক সংকটে, আর সে সংকট হচ্ছে মাদক। বিপুল সংখ্যক বাংলাদেশি মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছেন, বাংলাদেশ থেকে মাদক নিয়ে এসে সরাসরি জেলে গেছেন এই মুহূর্তে 152 জন। নানা অপরাধে জেলে রয়েছেন 415 জন। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 400,000 বাংলাদেশি এখন কাতারে অবস্থান করছেন। বিস্তারিত শুনুন কাতার থেকে পাঠানো সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
কাতারে প্রবাসী বাংলাদেশিরা নয়া এক সংকটে, আর সে সংকট হচ্ছে মাদক। বিপুল সংখ্যক বাংলাদেশি মাদক কারবারের সঙ্গে জড়িয়ে গেছেন, বাংলাদেশ থেকে মাদক নিয়ে এসে সরাসরি জেলে গেছেন এই মুহূর্তে 152 জন। নানা অপরাধে জেলে রয়েছেন 415 জন। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 400,000 বাংলাদেশি এখন কাতারে অবস্থান করছেন। মাদক ছাড়া যেসব অভিযোগে বাংলাদেশিরা অভিযুক্ত তার মধ্যে রয়েছে চেক জালিয়াতি, সদর রাস্তায় ডাকাতি, অপহরণ, বিচার ব্যবসা, অন্যের বাড়িতে জোরপূর্বক প্রবেশ ইত্যাদি। 5 মহিলার জেল হয়েছে, এর মধ্যে একজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, অপহরণ ও অন্যায়ভাবে আটকে রেখে সুবিধা লাভের চেষ্টা। অনৈতিক কাজে যুক্ত হওয়ায় 2 কাতার পুলিশ গ্রেপ্তার করেছে। সর্বশেষ 9 গাঁজা বাংলাদেশ থেকে আনার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 2, ইয়াবা, গাঁজা, আফিম, হিরোইন নেই কি, এসব কারণে বাংলাদেশের এক ধরনের ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে। অথচ এই কাতারে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকরা যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করছেন। শুধু কি তাই, বাংলাদেশি ইতিহাসবিদ ডক্টর হাবিবুর রহমান কাতারের নয়া ইতিহাস রচনা করে উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশকে। কাতারস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এই সংবাদদাতাকে বলেন, মাদক পরিস্থিতি ইমেজ সংকট তৈরি করছে, এতে কোনো সন্দেহ নেই।
জনশক্তি রপ্তানি কিন্তু তা কাতার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, কারণ আমাদের ইমিটেন্সের দিক থেকেও আমরা উপরে এবং লোকসংখ্যাও আসতেছে। কিন্তু আমাদের একটা যে ভাবমন্ত্রীর ক্ষেত্রে বিশাল একটা প্রভাব ফেলতেছে, যে ড্রাগ রিলেটেড যারা বাংলাদেশিরা বিভিন্নভাবে ঢাকা থেকে যখন আসে তখন তাদের লেগেজের মধ্যে ড্রাগ পাওয়া যাচ্ছে, ইয়াবা পাওয়া যাচ্ছে, গাঁজা পাওয়া যাচ্ছে, এবং জেলে আমাদের ভারতীয়রা সবচেয়ে বেশি, এখানে 800,000, নেপালিরা 600,000, আমাদের 400,000, কিন্তু জেলে দেখা যায় বাংলাদেশিরা ফার্স্ট 152 জনের মতো, শুধু ড্রাগ রিলেটেড। তারা বলতেছে তাদেরকে ফাঁসানো হয়েছে, কিন্তু ঢাকা এয়ারপোর্টে কিন্তু ধরা পড়ে না, এখানে এসে এয়ারপোর্টে ধরা পড়তেছে। সুতরাং এদিক থেকে আমার মনে হয় আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন অথবা এয়ারপোর্ট অথরিটি যারা আছে তাদের হয়তো নজরদারি করা উচিত, চেক করা উচিত, যাতে করে এখানে এগুলো না আসে এবং আমাদের ভাবমূর্তির ক্ষেত্রে যেন কোনো খারাপ প্রভাব না ফেলতে পারে।
বাংলাদেশ কমিউনিটির নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার আখন্দ বলেন, সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি এই সংকট থেকে বেরিয়ে আসতে, কিন্তু শুধু প্রবাসীদের পক্ষে ইমেজ পরিবর্তন করা সম্ভব নয়। কারা আসছে, কীভাবে আসছে, তার দেখার দায়িত্ব সরকারের। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, দোহা, কাতার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
অনিবার্য কারণবশত আজ শ্রোতাদের চিঠিপত্রের আসর মিতালি প্রচারিত হচ্ছে না, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য লড়াই, এটাই এখন আমাদের আলোচ্য বিষয়। বিষয়টিকে কেন্দ্র করে আলোচনা বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক অর্থনীতিবিদ, ঢাকা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তার সঙ্গে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গতকালকে শুক্রবারেই সাংবাদিকদের বলেছেন যে পরবর্তী দফার যে বাণিজ্য আলোচনা হওয়ার কথা ছিল চীনের সঙ্গে, সেটা হয়তো নাও হতে পারে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনর অবস্থানে রয়েছেন, চীন তাদের নিজেদের অবস্থানে রয়েছে, এবং এই যে বাণিজ্য লড়াই এটা লাগাতার চলছে। তো এটা বড় বড় অর্থনীতির দেশগুলো তো বটেই, বাংলাদেশের মতন ছোট অর্থনীতির দেশ, তাদের সব কিছুর মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, তাদের অর্থনীতির পরিধিও যেমন একটা সীমিত মাত্রার মধ্যে অবস্থিত, ঠিক তেমনিভাবে তাদের ম্যানিপুলেট করার মতন ক্ষমতাও সীমিত। তো তাদের কি ধরনের অসুবিধে হচ্ছে বা হতে পারে বলে আপনি মনে করেন?
আপনি যেটা বলেছেন যে পৃথিবীর সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অর্থনীতি যখন এক ধরনের বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়, তখন কিন্তু পৃথিবীর অন্যান্য দেশও, শুধুমাত্র কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর কাতারে রয়েছে তারা না, শুধু উন্নত দেশগুলোতেও কিন্তু এইটার একটা প্রভাব পড়বে। এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বড় দেশগুলোর শতকরা 1% থেকে 2% পর্যন্ত কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং বাংলাদেশেও, যেহেতু বাংলাদেশ যুক্তরাষ্ট্রেও তার পণ্য রপ্তানি করে এবং চীনেও তার পণ্য রপ্তানি করে, তো সুতরাং বাংলাদেশের উপরেও এটার প্রভাব পড়বে। এখন এই প্রভাব পড়ার দুটো দিক রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশ হয়তো কিছুটা লাভবান হতে পারে, কারণ বাংলাদেশ যেমন, যদি যুক্তরাষ্ট্রের কথাই ধরি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য স্থান হচ্ছে যুক্তরাষ্ট্র। এবং যখন প্রথম এই যুক্তরাষ্ট্র চীনের সাথে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে, তারপর থেকে আমরা দেখেছি যে কিছুটা বাংলাদেশের পণ্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্প রপ্তানি সেখানে বেড়েছে। আবার অন্যদিকে আপনি দেখবেন যে বাংলাদেশ আবার চীন থেকে বিভিন্ন পণ্য আমদানি সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে। চীনের উপর যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ বা শুল্ক আরোপ হচ্ছে, তখন যেহেতু বাংলাদেশও যুক্তরাষ্ট্রে রপ্তানি করে যে সমস্ত পণ্য চীন রপ্তানি করে থাকে, সেই ক্ষেত্রে একটা সুবিধা যেটা আমি বললাম যে তৈরি পোশাক শিল্প। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যুক্তরাষ্ট্রের বাজারে শতকরা প্রায় 15% শুল্ক দিয়ে প্রবেশ করে, সুতরাং সেখানে শুল্কের দিক থেকে কোনো ধরনের সুবিধা পাওয়া যাবে না, কিন্তু যেটা হচ্ছে যে আপনার ভলিউমের দিক থেকে বাড়তে পারে সেটা। তবে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে শুধুমাত্র সুবিধা সুযোগটা বাড়লেই আমরা যে সেই সুযোগের সবটুকু নিতে পারবো সেটাও কিন্তু নয়। এখানে কিন্তু আমাদের যে যেটাকে আমরা বলি যে সরবরাহজনিত সীমাবদ্ধতা বা সাপ্লাই কনস্ট্রেন্ট, সেগুলো কিন্তু রয়েছে। সেগুলো কি কি? যেমন ধরেন আপনার অবকাঠামোগত সীমাবদ্ধতা, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য করার সীমাবদ্ধতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব ইত্যাদির বিষয়গুলি কিন্তু যে সমস্ত বিষয় স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশের জন্য বিদ্যমান থাকে সেগুলো আমাদের রয়েছে। তো সেই দিক থেকে সুযোগ পেলেও কিন্তু আমরা সেই সেই যে সুযোগটা ভ্যাকিউমটা তৈরি যেটা হয়েছে পুরোপুরি সেই সুযোগটা আমরা নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদেরকে আমাদের উৎপাদনশীলতা প্রোডাক্টিভিটি যেটা বলি সেটা এবং এফিশিয়েন্সি দক্ষতা না বাড়াই। কারণ বাংলাদেশ তো সাধারণত যে তৈরি পোশাক শিল্পটা রপ্তানি করে থাকে সেটা কিন্তু আপনার যে লোয়ার এন্ড জন্য, আবার চীন কিন্তু বেশ আপার এন্ড মার্কেটে কাজ করে। তো সুতরাং আমরা যদি সেইখানে লক্ষ্য করতে চাই, সেই বাজারটাকে ধরতে চাই, তাহলে আমাদের অবশ্যই সক্ষমতাটা বাড়াতে হবে।
আমরা বেশ কিছুদিন যাবতই দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যেকার এই বাণিজ্য বিরোধের কারণে শেয়ার বাজারগুলো, অস্ট্রেলিয়া বলেন, চীন বলেন, সাংহাই হংকং বলেন, বা এদিকে ফ্র্যাঙ্কফার্ট, লন্ডন, নিউ ইয়র্ক, সব জায়গাতেই শেয়ার বাজারগুলো বেশ টালমাটাল অবস্থার মধ্যে চলছে। এবং আমাদের মতন সাধারণ মানুষ যারা, তারা যা কিছু সঞ্চয় এখানে ওখানে রেখেছেন সেগুলো নিয়ে বেশ একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। তো এরকম একটা পরিস্থিতি গত সপ্তাহে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার বাণিজ্য আলোচনায় ভেঙে যায়, তাতে করেও মানুষজন আশাহত হয়েছে। তো এই রকম একটা পরিস্থিতিতে মানুষকে কি আশার আলো আমরা দেখাতে পারি?
হ্যাঁ, দেখেন এই রকম পরিস্থিতিতে খুব একটা আশার আলো দেখানোর সুযোগ নেই, কারণ আপনাকে মনে রাখতে হবে যে এখন আমরা 2019 সালে যখন বসবাস করছি তখন কিন্তু বিশ্বের অর্থনীতিগুলো একে অপরের সাথে খুবই সংযুক্ত হয়ে গেছে, নির্ভরশীল হয়ে গেছে, যেটাকে আমরা ইংরেজিতে বলা যায় ইন্টিগ্রেটেড হয়েছে। সুতরাং একটা অর্থনীতির যে ধরনের যদি ধাক্কা আসে সেটা অন্য জায়গায় গিয়ে ধাক্কা খায়। কারণ যেটা বললাম যে বিশ্ব বাণিজ্যের যে উদারীকরণ এবং বাজার ব্যবস্থা, বাজারমুখী অর্থনৈতিক ব্যবস্থার কারণে অর্থনীতিগুলি একে অপরের সাথে সংশ্লিষ্ট। সুতরাং এখানে এই যে বাণিজ্য যুদ্ধটা চলছে এটা কিন্তু দুই দেশের জন্যই একটা লুজিং অথবা দুই দেশের জন্যই একটা রিস্কি প্রক্রিয়া বলবো, এবং এই প্রক্রিয়াটার ফলাফল অন্য দেশের উপর যে পড়বে এখানে কোনো ধরনের আপনার আশার আলো তেমন দেখার কোনো সুযোগ নেই। তবে যেটা আমি আগে বলছিলাম যে কিছু কিছু অর্থনীতি সুযোগ নিতে পারে, আমি আগের আমার আগের উত্তরে রেশ ধরে বলতে পারি যে যেমন ধরেন চীনও তো এখানে যুক্তরাষ্ট্র যদি সেখানে শুল্ক প্রয়োগ করে, বাড়তি শুল্ক প্রয়োগ করে, চীনও সেখানে রিটালিয়েট করছে। তো এখন চীন আবার কিছু ধরেন তার সেফ গার্ডিং পলিসি কিছু নিবে, সেগুলো কি? সেগুলো ধরেন মনে করেন যে তাদের কিছু কোম্পানি তারা অন্য দেশে স্থানান্তর করতে পারে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে যুক্তরাষ্ট্রে এরকম বাড়তি শুল্ক নেই। তো তারা চীন তখন ওই দেশে যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ সেটা নিয়ে যাবে। সেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলো হতে পারে, বাংলাদেশ, যেখানে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া রয়েছে, সে সমস্ত দেশ হতে পারে, কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, সেখানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলিও রয়েছে, সেখানে তার FDI নিয়ে আসতে পারে। কিন্তু এখানে ডিপেন্ড করবে যে কোথায় FDI টা যাবে। FDI যাওয়ার জন্য যেই যেটা আমি আগে বলেছি যে অবকাঠামোগত প্রতিবন্ধকতাটা এবং দেশের ভিতরে প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা এবং সুশাসনজনিত কিছু কিছু সূচক রয়েছে দেশের রাজনৈতিক অবস্থা, এই সমস্ত বিষয় কিন্তু আপনার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা সেই সুযোগটা কিংবা যে কোনো দেশ যদি সেই সুযোগটা নিতে চায় তাহলে তাকে এই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে যেটা বললাম যে তৈরি পোশাক শিল্পের কথা, এইখানে কিন্তু আমাদের বাংলাদেশের আরো প্রতিযোগী দেশ রয়েছে, ভিয়েতনাম এখানে রয়েছে, এবং ভিয়েতনাম যেহেতু তাদের স্কেল অব অপারেশন কিংবা উৎপাদন যে সক্ষমতাটা, উৎপাদনের ভলিউম, সেই সমস্ত বিষয় যেহেতু বাংলাদেশের চাইতে একটু বেশি, সুতরাং ভিয়েতনাম এখানে বেশি লাভবান হবে। সুতরাং এখানে দেখেন মানে কিছু কিছু বিচ্ছিন্ন ভাবে কিছু কিছু সুযোগ অন্যান্য দেশের জন্য তৈরি হবে, কিন্তু সামগ্রিকভাবে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা থেকে, বিশ্ব বাণিজ্যের যে ফলে এবং প্রত্যেকটা দেশের সাথে অন্যান্য দেশের বাণিজ্য সুবিধার ফলে যেই যেই লাভটা আসতো কিংবা যেই সুযোগটা সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের জন্য, ব্যক্তি খাতের জন্য, সরকারগুলোর জন্য, সেই সুযোগটা কিন্তু তেমন একটা থাকবে না।
অবশ্যই,
এবং এটার প্রতিঘাতটা প্রত্যেকটা দেশকেই দেশের উপরে এসে লাগবে।
আপনি যেমনটি কিনা বলছিলেন বাংলাদেশের কথা, বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে যেহেতু ছোট, সেক্ষেত্রে বাংলাদেশের ঝুঁকিও অনেক কম। একই রকমভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশাল অর্থনীতি এবং তার একটা বিশাল অংশ জুড়ে রয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি নির্ভর অর্থনীতি। যুক্তরাষ্ট্রের কৃষিজীবীরা শত শত কোটি ডলারের ব্যাপারে ঝুঁকির মুখে পড়ছেন বলে মনে করছেন, বিশেষ করে যখন ইউয়ান নিয়ে যখন চীন ম্যানিপুলেট করছে, যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায়। তো এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কৃষিজীবীরা আরো কতখানি ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন বলে আপনার ধারণা?
আমার কাছে মনে হচ্ছে যে এটা তো পুরো একটা আপনার সাপ্লাই চেইন ডিস্টর্টেড, অর্থাৎ যে সরবরাহ যে চেইন একটা কৃষি পণ্য তৈরি এবং সেটা বাজারজাতকরণ, রপ্তানিকরণ, পুরো একটা সাপ্লাই চেইন এখানে ডিসরাপশন হবে, বাধাগ্রস্ত হবে এখানে এক ধরনের। এবং আপনার যে চীন স্বাভাবিকভাবে সে একেবারে সঠিকভাবেই ব্যবস্থাটা নিয়েছে, তার যে ইউয়ানের সাথে ডলারের যে এক্সচেঞ্জ রেট সেটা সে ইউয়ানকে ডিভ্যালু করে তার রপ্তানি আয়টাকে বাড়ানোর যে সুযোগটা সৃষ্টি করছে খুবই সঠিকভাবে। কিন্তু আপনার অন্যদিকে যে যুক্তরাষ্ট্রের যে কৃষি খাতটা রয়েছে এবং কৃষির উপর নির্ভরশীল যে সমস্ত খাতগুলো রয়েছে, যে সমস্ত মানুষ রয়েছে, তাদের জন্য এটা একটা ডিসরাপশন সৃষ্টি করবে। তারা এখন তাদের পণ্যকে ডাইভার্ট করে অন্য কোনো দেশে তাদেরকে খুঁজতে হবে বাজারজাতকরণ কিংবা রপ্তানিকরণ করার জন্য, এবং তাছাড়া কিছু কিছু পণ্য তাদেরকে আবার আমদানিও করতে হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা পুরো ব্যবস্থাটার উপরে একটা এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এটা আপনার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিমালা দিয়ে যতই চেষ্টা করা হোক না কেন, যে একটা ব্যবস্থার মধ্যে এতদিন কাজ করে আসছিল, এখানে একটা হঠাৎ করে ধাক্কা লাগার ফলে সেইটা প্রভাবটা কৃষিজীবীদের উপর যে পড়বে।
জি, আপনি যেমনটি কিনা বললেন তারই সূত্র ধরে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF এবং বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, তারা ইতিমধ্যেই বর্তমান চলতি বছরের জন্য তাদের যে অর্থনৈতিক ফোরকাস্ট, যে পূর্বাভাস, সেটা বেশ নিচু মাত্রাতেই আজ করছেন বলে দেখতে পাওয়া যাচ্ছে। তো ভবিষ্যৎটা আপনি কতখানি নিরাশাজনক বলে মনে করছেন সারা বিশ্বের?
দেখেন আমি তো হ্যাঁ কিছুটা তো নিরাশা রয়েছেই, কারণ যেটা বললাম যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকাংশে বাণিজ্যের উপর নির্ভর করে, এবং দুটো শক্তিশালী অর্থনীতি যখন এরকম বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয় সেখানে অন্য দেশের ওপর প্রভাব পড়বে, এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো যে ফোরকাস্ট করেছে সেই ফোরকাস্টের সূত্র ধরেই আমিও বলতে পারি যে এখানে কিছুটা অর্থনৈতিক স্লোতো অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে একটা স্লোত গতি লক্ষ্য করা যাবে।
জি, তার মানে আপনি বলতে চাইছেন যে উলুখড় অর্থনীতির দেশগুলো যারা আছে যুক্তরাষ্ট্র এবং চীনের বাইরে, তারা বর্তমানে নতুন কিছু আশার আলো দেখা যেতে পারে, এই আশা পোষণ করা ছাড়া করার কিছু নেই?
না, একটা হচ্ছে যেমন এখন নতুন নতুন যেটা বললাম যে চীন কিন্তু তার বাণিজ্য স্ট্র্যাটেজি বদলিয়ে নতুন ভাবে অন্যান্য দেশে তার মানে তার যদি ফ্যাক্টরি গুলো অন্য দেশে নিয়ে যায় সেখান থেকে কিন্তু রপ্তানি করবে একটা বা অন্য বাজারে প্রবেশ করার একটা চেষ্টা চলে যাবে। সুতরাং আপনার দু দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ হতে পারে, কিন্তু চলমান যে অর্থনৈতিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা তো অব্যাহত রাখতেই হবে, সেই জন্য নতুন কোনোভাবে হয়তো অন্যান্য বড় বড় অর্থনীতির সাথে এক ধরনের বাণিজ্য ব্যবস্থা সৃষ্টি করার একটা প্রচেষ্টা হবে, এবং এখন নতুন ডাইনামিক্স একটা তৈরি করার প্রচেষ্টা তৈরি করা হবে।
মানে অর্থাৎ কিনা
সেখানে যদি আপনার
জি মানে আপনি বলতে চাচ্ছেন যে অর্থনীতি নতুন একটা ধারার অভ্যুদয় ঘটতেও পারে এবং তাতে করে আমাদের আশাবাদী হওয়ার একটা অবকাশ রয়েছে?
হ্যাঁ, এত নিরাশাও হবার কোনো কারণ নেই, কারণ আপনার এখানে ধরুন যুক্তরাষ্ট্র বা চীন বাদ দিয়েও পৃথিবীর অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো রয়েছে এবং আরো বড় বড় উন্নয়নশীল দেশগুলো রয়েছে, তারা সেখানে তাদের মধ্যে বাণিজ্য ব্যবস্থার একটা সুযোগ সৃষ্টি করতে পারে, এবং যেটা বললাম চীনও চেষ্টা করবে তার নতুন নতুন তার পণ্যগুলো অন্যান্য বাজারে রপ্তানি করার জন্য এবং অন্যান্য দেশও চীনের সাথে ব্যবসা করার জন্য কিংবা বাণিজ্য করার জন্য সুযোগ সৃষ্টি করবে, তো সেই ধরনের প্রচেষ্টা রয়ে যাবে। কিন্তু যেটা বললাম যে বিশ্ব অর্থনীতি এমন ভাবে এটার আপনার তৈরি হয়ে আছে এখন যে দুটো বড় অর্থনীতির উপর এক ধরনের হতাশা কিংবা নিরাশা সৃষ্টি হলে সেটার তো একটা প্রতিঘাত রয়েই যাবে, কিন্তু মধ্যমেয়াদে কিংবা দীর্ঘমেয়াদে সেটার থেকে টার্ন অ্যারাউন্ড করার সুযোগ সৃষ্টি হবে বলে আমি মনে করি।
শুভ বুদ্ধির উদয় হোক সকল পক্ষেরই এবং সারা বিশ্বের মানুষের জন্য ভবিষ্যৎ উজ্জ্বলতর হোক, মঙ্গলময় হোক, এই আশাবাদের মধ্যে দিয়ে ডক্টর ফাহমিদা খাতুন আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ।
ধন্যবাদ।
বাংলাদেশে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বর্ষায় ভূমিধস ঠেকাতে সবুজায়ন করা হয়েছিল, আর সেই সবুজায়ন এখন প্রাকৃতিক সৌন্দর্যের উপলক্ষ হয়ে উঠেছে, যা দুরন্ত কিশোরদের টানছে অপার আকর্ষণে। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেনের শাকিলের পাঠান রিপোর্ট।
বর্ষায় নতুন রূপে সেজেছে রোহিঙ্গা ক্যাম্প, বন উজাট করা ক্যাম্পে লেগেছে সবুজের ছোঁয়া, দোল খেয়ে যায় বাতাস, ছুঁয়ে যায় হৃদয়। বর্ষার এমন বৈচিত্র্য হৃদয় দিয়ে দেখা কিংবা এক ফোঁটা বৃষ্টিকে ভালোবেসে এখানে আপ্লুত হওয়ার মতো মানুষ মেলা মুশকিল। তবে বর্ষার এমন রূপ আনমনে টেনেছে রোহিঙ্গা শিশুদের, বৃষ্টির সাথে লুকোচুরি করে মেতে উঠে খেলায়। শরণার্থী শিবিরে বর্ষাকে দেখা হয় দুর্যোগের আশঙ্কা নিয়ে, কিন্তু এই আশঙ্কা থামাতে পারে না রোহিঙ্গা শিশুদের দুরন্ত। কিশোর, তরুণ কিংবা বয়স্ক রোহিঙ্গাদের খুব বেশি স্পর্শ করতে পারেনি বর্ষা। ক্যাম্পে সবুজায়ন কেবল বর্ষায় ভূমিধস ও ক্ষয়ক্ষতি কমানোর উপলক্ষ। বর্ষায় শিশুদের নিয়ে সতর্ক আন্তর্জাতিক সম্প্রদায়।
Specific concerns for children who may be playing in the soil which is already loose and loosened further by the monsoon rains. So there are awareness campaigns going on to speak with families to try to encourage them to keep their children nearby and protected during these difficult periods, but indeed children are one of the most at-risk groups for the monsoon.
পাহাড় কেটে গড়ে ওঠা এরকম শরণার্থী শিবিরে লতাপাতা ঘাস এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে ভূমিধস ঠেকানোর প্রচেষ্টা করা হচ্ছে। এতে করে চলতি বর্ষা মৌসুমে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমেছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার।
উগান্ডার গবেষকরা এ সপ্তাহে একটি নতুন ইবোলা টিকার পরীক্ষা শুরু করেছেন, আর এরই অংশ হিসেবে 800+ স্বাস্থ্যকর্মী যারা তাদের দেহে ইবোলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য 2 ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা হালিমা আর্থানের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন জ্যোতি দাশগুপ্ত।
পশ্চিম উগান্ডার গবেষকেরা এই সপ্তাহে একটি নতুন ইবোলা ভ্যাকসিনের জন্য পরীক্ষা শুরু করেছেন। ইবোলা ভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিন গড়ে তোলার প্রচেষ্টায় যুক্ত হয়েছেন 800+ স্বাস্থ্যকর্মী যারা দেহে ইবোলার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য 2টি ডোজে ভ্যাকসিনটি গ্রহণ করছেন। পশ্চিম উগান্ডার এমবারার গবেষকেরা ইবোলা ভ্যাকসিনের ট্রায়াল যে শুরু করেছেন তাদের বক্তব্য অনুযায়ী এই নতুন ইবোলা ভ্যাকসিনের পরীক্ষা শেষ হতে প্রায় 2 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। ডক্টর জুলিয়ান মাওয়াঙ্গা এমবারার গবেষণা কেন্দ্রের পরিচালক, তিনি বলেন যে এই ভ্যাকসিনটি অ্যান্টিজেনগুলির সংমিশ্রণ করে এমন একটি পদার্থ তৈরি করছে যা দেহে ইবোলা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হচ্ছে। এই ইবোলা ভাইরাস একটি সাধারণ অ্যাড্রিনো ভাইরাস এবং অ্যাঙ্কার ভ্যাকসিন থেকে তৈরি। এই নতুন ইবোলা ভ্যাকসিনটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা জ্যানসেন অ্যান্ড জ্যানসেন তৈরি করছে। ডক্টর মাওয়াঙ্গা বলেন,
This J&J vaccine aims at prevention, so it's primary prevention before you have contact at all. Yes.
এই নতুন J&J ভ্যাকসিনটির প্রধান উদ্দেশ্য হল প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, অর্থাৎ কোনো প্রকার ইবোলা ভাইরাসের সংস্পর্শে আসার আগেই এই ভ্যাকসিনটি মানব দেহে এক নতুন ধরনের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হবে। এই ওষুধটির 2টি ডোজ আছে। প্রথম ডোজটি খাওয়ার 56 দিন পরে দ্বিতীয় ডোজটি খাওয়ানো হয় এবং এই দ্বিতীয় ডোজটি কিন্তু আপনার শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারবে, যেটি আরো অনেকদিন অবধি কাজ করবে। বর্তমানে উগান্ডায় মার্ক ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরি একটি ইবোলা ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। তবে ডক্টর মাওয়াঙ্গা বলছেন যে আরও অনেক নতুন নতুন ভ্যাকসিনের আবিষ্কার করতে হবে। উগান্ডার এই পদক্ষেপটি কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দ্বারা অনেকটাই প্রভাবিত, কেননা এখানেই গত বছরে শুরু হওয়া ইবোলা মহামারীর প্রকোপে 1800+ মানুষের মৃত্যু হয়েছে। ডক্টর কিমটন ওপিও এই ভ্যাকসিন জনিত নানান রকম পরীক্ষা নিরীক্ষার সমন্বয়কারী, তিনি বলেন,
Someone has to be 18 years and over, and then of course they have to be able to sign informed consent.
এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে 18 বছর এবং তার বেশি বয়সের হতে হবে এবং তাদেরকে একটি ফর্মে সাইন করতে হবে যে তারা কোনোদিনও আগে ইবোলা ভ্যাকসিন নেয়নি এবং ইবোলা রোগে কোনো রকম আক্রান্তও হয়নি। 800 জন স্বাস্থ্যকর্মী এবং যারা প্রাথমিক স্তরে এ ব্যাপারে সাহায্য করছেন তাদের উপর কিন্তু প্রথমে কিছু পরীক্ষা নিরীক্ষা করে তবেই এই ভ্যাকসিনগুলির পরীক্ষা চালানো হচ্ছে। গবেষকরা আশা করছেন যে এই ভ্যাকসিনটি যদি কার্যকরী হয় তাহলে উগান্ডা এবং তার প্রতিবেশী দেশগুলি যারা ইবোলা মহামারীতে আক্রান্ত হয়েছে তাদেরকে কিন্তু অনেকটাই সাহায্য করবে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে উগান্ডাতে আর কেউ নতুন করে ইবোলা রোগে আক্রান্ত হয়নি, তবে জুন মাসে 2 জন প্রাপ্তবয়স্ক মানুষ এবং একটি 5 বছর বয়সী ছেলে যখন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো অর্থাৎ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে উগান্ডা যাচ্ছিল তখন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান এবং এরপর থেকে কিন্তু স্বাস্থ্য কর্মকর্তারা যথেষ্ট সতর্ক হয়ে উঠেছেন।
এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
USAID এর উপপ্রশাসক বনি গ্লিক বলেন, ধর্মীয় স্বাধীনতা ও উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। বনি গ্লিক,
If a society does not allow all of its religions to practice freely their faiths, a society cannot hope to make its way advancing along its journey to self-reliance.
যদি কোনো সমাজ তাদের সকল ধর্মীয় বিশ্বাসী লোকজনদের মুক্তভাবে তাদের ধর্মীয় বিশ্বাস বা আচার নীতি মানতে না দেয়, সে সমাজ সফল হতে পারে না, আত্মনির্ভরশীলতার পথে অগ্রগতির স্বাক্ষর রাখতে পারে না। ইউএসএডি বা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় তাদের আত্মনির্ভরশীলতার প্রতি আমরা মনোযোগ দিয়ে থাকি এবং তাদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলি। উপপ্রশাসক গ্লিক জোর দিয়ে বলেন যে অন্যান্য দেশগুলিকে সহায়তা দেবার ক্ষেত্রে আমাদের মৌলিক একটা দায়িত্ববোধ রয়েছে। মিস গ্লিক বলেন, যুক্তরাষ্ট্র সংবিধানের বিল অব রাইটসে প্রথম স্বাধীনতা হিসেবে ধর্মীয় স্বাধীনতার অধিকারকে লিপিবদ্ধ করা হয়েছে। বনি গ্লিক:
We view the practice of religion to be something that is a fundamental human right, and so it is a moral responsibility for us.
আমরা ধর্মীয় আচার নীতির ব্যবহারকে মানুষের মৌলিক অধিকার বলে গণ্য করে থাকি। আমরা এটাও বিশ্বাস করি অন্যান্য দেশগুলিকে মুক্তভাবে ধর্মীয় বিশ্বাস পালনে সহায়তা দিতে দেশ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ববোধ রয়েছে। যুক্তরাষ্ট্র যে অন্যতম পন্থায় ধর্মীয় স্বাধীনতার উন্নয়ন ঘটায়, তা হচ্ছে বার্মার সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের নির্যাতন বা দমনের ক্ষেত্রে তাদের পাশে এসে দাঁড়িয়ে। Bonnie Glick:
USAID has substantially supported the Rohingya communities in Bangladesh as well as in Burma, as well as the government of Bangladesh, who are graciously supporting the refugee camps in their own country in Bangladesh.
USAID উল্লেখযোগ্যভাবে বাংলাদেশে ও বার্মায় অবস্থানরত রোহিঙ্গা সম্প্রদায় তথা বাংলাদেশ সরকারের প্রতি সহায়তা প্রদান করেছে। বাংলাদেশের সরকার উদার হস্তে শরণার্থী শিবিরগুলিতে পালিয়ে আসা রোহিঙ্গা জনগণকে সহায়তা দিয়ে চলেছেন। মিস গ্লিক বলেন, ইউএসএডি এছাড়াও সক্রিয়ভাবে ইরাকের ইয়াজিদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের সহায়তা করে যাচ্ছে, আইসিস জঙ্গি সংস্থা যে সম্প্রদায়গুলিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। Bonnie Glick:
The United States has sent over $350 million to help rebuild communities in northern Iraq, Yazidi communities, Christian communities as well.
যুক্তরাষ্ট্র উত্তরাঞ্চল ইরাকের এসব সম্প্রদায়ের পুনর্গঠনে $35 কোটি সহায়তা প্রদান করেছে। ইয়াজিদি ও খ্রিস্টান সম্প্রদায়ের উত্তরাঞ্চলীয় ইরাকে জনসংখ্যা ছিল 10 লক্ষের মতো, যে সংখ্যা এখন এসে দাঁড়িয়েছে 2,50,000 কম। যুক্তরাষ্ট্র সরকার বিশ্বময় ধর্মীয় স্বাধীনতার বিকাশ ও রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। উপপ্রশাসক বনি গ্লিক বলেন, কোনো দেশই তাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়কে রক্ষা না করে যথার্থভাবে আত্মনির্ভরশীল হতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সম্প্রদায়। কোনো দেশকে সত্যিকার অর্থে আত্মনির্ভরশীল হতে হলে অবশ্যই তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়কে রক্ষা করতে হবে এবং অবশ্যই তাদের ধর্মীয় স্বাধীনতার গণতান্ত্রিক মূল্যবোধের প্রসার ঘটাতে হবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। বাংলাদেশের সুপরিচিত আলোকচিত্রী নাসরিন মামুন, তার সাম্প্রতিক কাজ নিয়ে তিনি নিউ ইয়র্কে কথা বলেছেন আমাদের নিউ ইয়র্ক সংবাদদাতা আকবর হায়দার কিরণের সঙ্গে। চলুন শোনা যাক।
আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন নাসরিন মামুন। আপনাকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আপনি কেমন আছেন?
খুব ভালো আছি। এবার নিউ ইয়র্কে এসে আবহাওয়াটা খুব ভালো পেলাম।
আপনি তো এবারে নিউ ইয়র্কে এসেছেন একটি বিশেষ ডকুমেন্টারির কাজে, সেটা হচ্ছে আপনাকে নিয়ে ইংল্যান্ডের এক ভদ্রলোক
মকবুল চৌধুরী,
উনি এটা ডকুমেন্টারি করছেন লন্ডন, প্যারিস, ঢাকা এবং নিউ ইয়র্ক মিলিয়ে, নাকি
কলকাতা?
আচ্ছা, তো আপনি একটু শুরুতে বলবেন যে ব্যাপারটা কি।
আমার উপরে একটা প্রামাণ্য ছবি করার জন্য 2003 সাল থেকে তিনি আমার সাথে যোগাযোগ করছেন এবং প্রত্যেক বছর উনি বলেন যে এই বছরে শুরু করবো। গত বছর নভেম্বর মাসে প্যারিস থেকে তিনি শুরু করলেন। তার আগে উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার প্রিয় শহর কোনটি। তা আমি তাকে বলেছিলাম যে ঢাকা, নিউ ইয়র্ক, কলকাতা, প্যারিস। আমি তো প্যারিসে গেলাম, তখন প্যারিসে আমাদের শুটিং হলো, শিল্পী শাহাবুদ্দিনের বাসায় গেলাম, সেখানেও শুটিং হলো। তারপরে তিনি সাম্প্রতিককালে ঢাকা এলেন, আমরা কলকাতা গেলাম, তারপরে উনি লন্ডন ফিরে গিয়েছেন, আমি ওই একই কাজের জন্য নিউ ইয়র্কে আসলাম এবং নিউ ইয়র্কে উনি কিছুদিন এখানে কাজ করে গেলেন।
নিউ ইয়র্কে তো আপনি অনেক জায়গায় ঘুরেছেন, এর মধ্যে জ্যাকসন হাইটসও ছিল।
জ্যাকসন হাইটস একটা খুব বিশেষ একটা জায়গা ছিল বিশেষ কারণে, কারণ এই যে বাঙালির ডাইভার্সিটি এবং বাঙালির যে একটা গৌরবের জায়গা, জ্যাকসন হাইট বললে সবাই বুঝে যে বাংলাদেশ, বাঙালি।
আমি তো এই শহরে অনেক বছর কাটিয়েছি।
আমি প্রবাসী ছিলাম 80-এর দশকে এবং 90-এর দশকের মাঝামাঝি আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাই, কিন্তু আমার যোগাযোগটা আছে, আমি প্রায় প্রত্যেক বছর আসি, আর আসলে জ্যাকসন হাইটে আমি আড্ডা দিই, ঘোরাঘুরি করি, পছন্দ করি।
আপনি যে ক্যামেরার কবি খ্যাতি পেলেন, এটা কিভাবে হলো? আর আপনি তো অনেক বড় বড় কবিদের মানে অত্যন্ত আন্তরিক সাহচর্য পেয়েছেন, অনেক কবি আপনার ছবি এঁকেছেন, একটু গল্প করবেন, একটু পিছন ফিরে তাকান।
আসলে 2004 সালে কবি শামসুর রহমান তার একটি কবিতার বই গোরস্থানে, কবি গোরস্থানে কোকিলের করুণ আহ্বান, এই বইটি আমাকে উৎসর্গ করেন। উৎসর্গপত্রে তিনি লেখেন ক্যামেরার কবি নাসির আলী মামুনকে। তারপর থেকে অনেকেই বলে যে ক্যামেরার কবি, ক্যামেরা দিয়ে কবিতা লেখেন বা কবিতা আঁকেন। আর আমি কিন্তু পৃথিবীর বহু বিখ্যাত মানুষের সান্নিধ্য পেয়েছে এবং বয়স এবং মেধার ব্যাপক ব্যবধান থাকা সত্ত্বেও তাদের অনেকেই আমার ব্যক্তিগত বন্ধু। আপনি শামসুর রহমানের কথা বললেন, একটা সময় তিনি কিন্তু আমার বন্ধু হয়ে গিয়েছিলেন।
আপনি সেন্ট্রাল পার্কে অনেক সময় কাটিয়েছেন।
নিউ ইয়র্কে কিন্তু আমার অনেক স্মৃতি, নিউ ইয়র্কে শুধু আমি প্রবাসী ছিলাম না, এই নিউ ইয়র্কে থাকাকালীন সময়ে যারা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এসছেন তাদের পোর্ট্রেট আমি করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তার মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনুস, কবি শামসুর রহমান, কলকাতার পূর্ণেন্দু পত্রী, এদেরকে নিয়ে আমি সেন্ট্রাল পার্কে গিয়েছি এবং প্রচুর ঘুরেছে। শামসুর রহমানের কথাই বলি, সেন্ট্রাল পার্কে আমরা ঘুরতে 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 লেকের পাড়ে বসলাম। এটা 1995 সালে শামসুর রহমানকে একটা খাতা এগিয়ে দিলাম, কলম দিলাম, তিনি একটা কবিতা লিখলেন ইনস্ট্যান্ট সেখানে বসে, আর আমি ভিডিও করছি, সেটা স্টিল ফটোগ্রাফি করছি। সেই কবিতার নাম সেন্ট্রাল পার্কে। তারপর ডক্টর ইউনুসকে নিয়ে যে অনেক রকম ছবি তুলেছি, তিনিও ছবি এঁকেছেন বসে। পূর্ণেন্দু পত্রী, তাকেও আমি সেন্ট্রাল পার্কে নিয়ে গিয়েছে। আর এই নিউ ইয়র্কে আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সময়ের যারা বিভিন্ন সময়ে আমাদের বন্ধু ছিলেন যুদ্ধের সময়, তার মধ্যে প্রধান একটা ভূমিকা রেখেছিলেন মার্কিন কবি, বিট কবি অ্যালেন গিন্সবার্গ, তার উপরে 5 বছর আমি কাজ করেছি। আজকে এই অনুষ্ঠান থেকে তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এই জন্য যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেপ্টেম্বর অন যশোর রোড নামে বিখ্যাত একটা দীর্ঘ কবিতা তিনি লিখেছিলেন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে, যে সময় মার্কিন সরকার আমাদের বিরুদ্ধে ছিলেন।
আপনি তো অত্যন্ত ভাগ্যবান যে জাতির জনকের ছবি আপনি তুলেছেন, বঙ্গবন্ধুর ছবি তুলেছেন। আমরা শুনেছি যে তাঁর জন্মশতবার্ষিকীতে আপনি বিশেষ
আগামী বছর আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বছর হবে, সেটা হলো 17 মার্চ 2020 সালে। তখন তার উপর আমি আমার তোলা ছবির, যেগুলো আমি 1972 সাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সময় তুলেছিলাম, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, তারপর পোর্ট্রেট, সেগুলি থেকে বাছাই করা কিছু ছবির একটা প্রদর্শনী আমি করব তাকে শ্রদ্ধা জানানোর জন্য। হ্যাঁ, আমার এটা এই ছবিটা কিন্তু 1973 সালের 28শে সেপ্টেম্বর, এটা বিমান বাহিনী দিবসে উনি মহড়া দেখছিলেন বিমান বাহিনী, তখন তোলা এই ছবিটাও সেই প্রদর্শনীতে থাকবে। এটা জাদুঘরের একটা ক্যাটালগ।
আপনি খুব ভাগ্যবান যে এত বড় মানুষদের কাছে।
না, আমি ভাগ্যবান, আমি যখন দেখেন আমি যখন ফটোগ্রাফি শুরু করলাম 72 সালে, তখন কিন্তু আমার মাত্র 18 বছর বয়স। আমার কিন্তু ওই বয়সে সুখ্যাত সূক্ষ্মভাবে ভালো মন্দ বা কে কোন লেভেলের কে বিখ্যাত মানুষ বোঝার ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমার মধ্যে এমন একটা ভালোবাসা ছিল বিখ্যাত মানুষদের প্রতি যে আমি কোনো না কোনোভাবে জেনে যেতাম কে কোথায় কাজ করছেন, কে বিখ্যাত। তখন আমার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী, কমরেড মনি সিং, এরা বড় বড় রাজনৈতিক নেতা। তারপর কবিদের মধ্যে জসীমউদ্দিন, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান এবং আরও অনেকে, তারা বড় বড় কবি, এদের সবাইকে আমি পেয়েছি।
পোর্ট্রেট তোলার যে এটা মানে নেশা হলো আপনার, বিশেষ করে পোর্ট্রেট নেশা হিসাবে হলো
পোর্ট্রেট, আমি ফটোগ্রাফি শুরু,
এটা তো বাংলাদেশে মানে আপনি প্রথম এটা জিনিস শুরু করেছিলেন।
আমি 1972 সালে বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফি চালু করলাম, তখন দেখলাম যে আমাদের দেশের সব কিছুতেই একটা কেমন যেন নিষ্ক্রিয়তা এবং একটা মুমূর্ষু পরিস্থিতির মধ্যে, খুব স্বাভাবিকভাবে যে 71 মুক্তিযুদ্ধের সময় আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে পাক হানাদার বাহিনী, সেখান থেকে নতুন করে সব উঠে আসছে, তো ফটোগ্রাফিও সেই একই অবস্থায় মুমূর্ষু অবস্থায় ছিল। তখন আমি ঠিক করতে পারছিলাম যে কি করব, হঠাৎ আমি ভাবলাম যে আমার মধ্যে বিখ্যাত মানুষদের প্রতি যে একটা অবসেশন তৈরি হয়েছে, এবং আমি কৈশোরকালে যে খবরের কাগজ থেকে তাদের ছবি কাটতাম নিউজ প্রিন্টের পৃষ্ঠা থেকে, তখন আমি ভাবতাম এইসব ছবি তো কোনো না কোনো ফটোগ্রাফার তুলেছে, তারা কীভাবে তুলেছে, অ্যাপয়েন্টমেন্ট কীভাবে করেছে, এইভাবে আস্তে আস্তে আমার মধ্যে তাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা ভালোবাসা জন্ম নিল। এবং মুক্তিযুদ্ধের সে ঠিক পরপর 72 জানুয়ারি মাসে আমি ধার করা ক্যামেরা নিয়ে, তখন ফটোগ্রাফির কোনো ট্রেনিং আমার ছিল না, আমি পোর্ট্রেট ফটোগ্রাফি শুরু করলাম। আমি দেখলাম যে আমাদের দেশে যারা আলোকচিত্র শিল্পী, খুব বিখ্যাত বিখ্যাত আলোকচিত্র শিল্পী ছিলেন, তাদের মধ্যে গোলাম কাসেম ড্যাডি, মঞ্জুর আলম বেগ, নাইবুদ্দিন আহমেদ, বিখ্যাত আমানুল হক, ডক্টর নওয়াজ আহমেদ, আনোয়ার হোসেন এবং আরও অনেকে ছিলেন যারা দুর্দান্ত ফটোগ্রাফার, তারা সবাই নেচার বেসড ফটোগ্রাফি করেন, প্রকৃতির উপরে ভরসা করে আলোকচিত্র গ্রহণ করেন, কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে কেউ নাই। আমি একটা নতুন দিগন্ত, নতুন একটা ফ্রন্টিয়ার ওপেন করলাম এবং খুব আনন্দের সাথে।
আপনি তো আপনার তোলা ছবি নিয়ে ইতিমধ্যে তো বেশ অনেকগুলো প্রদর্শনী হয়েছে,
58টা একক প্রদর্শনী করেছে আমি।
এটা কি সবই বাংলাদেশে না বাইরে?
বাংলাদেশে না, লন্ডনে একটা, কলকাতায় একটা, চুরুলিয়ায় কবি নজরুল ইসলামের যে জন্মস্থান সেখানে কবি নজরুলের উপরে একটা, বাংলাদেশে কাজী নজরুল ইসলাম এই শিরোনামে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যখন আমি ছিলাম নিউ ইয়র্ক শহরে তখন একটা প্রদর্শনী হয়েছিল, এই সব মিলিয়ে 58টা একক প্রদর্শনী।
কিছুদিন আগে হয়ে গেল আপনার সুলতানের সুলতানের উপরে আপনার, আপনার সাথে তো তার অসাধারণ একটা ছিল আর্থিক সম্পর্ক, একটু ছোট্ট করে গল্প করবেন সুলতানের সাথে?
এস এম সুলতান, আমি এক কথায় যদি বলি যে আমাদের দেশে তিনি এমন একজন শিল্পী যিনি একাই শুরু একাই শেষ, তার মতো কেউ ছিলেন না, এখনো কেউ নেই। এবং সুলতানের উপরে কাজ করতে গিয়ে আমি যখন দেখলাম যে ক্যামেরা ফোকাস করি, তিনি বিভিন্ন মুহূর্ত আমাকে দান করে চলছেন, আমার কোনো উদ্দিন বলতে হয়নি, অন্যদের যেরকম বলতে হয় এদিকে তাকান, ওইদিকে দেখেন, এভাবে বসেন, সাধারণত বলতে হয়, কিন্তু এস এম সুলতানকে কোনো বলা কওয়া লাগেনি।
আপনি তো বহুদিন তার সাথে কাটিয়েছেন,
তার জীবনটাই এরকম, তার জীবন যাপনটাই এরকম ছিল যে আমি যা ছবি তুলছি সবই অন্যরকম হয়ে যাচ্ছে, কারোর সাথে মিলছে না। কারণ তখন ভারত উপমহাদেশে এখন পর্যন্ত ওই রকম জীবনযাপনকারী কোনো শিল্পী ছিল না, এখনও নাই। তার যে বাড়িটা ছিল নড়াইলে চিত্রা নদীর পাড়ে মাসিম দিয়া গ্রামে, সেই বাড়িতে সাপ্লাইয়ের কোনো পানি ছিল না, বিদ্যুৎ ছিল না, ঘরের দরজা জানালা ছিল না, ওইরকম একটা পৌর জমিদার বাড়িতে তিনি বসবাস করতেন এবং জীবজন্তু নিয়ে।
হ্যাঁ, সেটাই আমি জানতে চাচ্ছিলাম, অনেক জীবজন্তুর মাঝখানে আপনার শুনেছি আপনি সেখানে ছিলেন, খুবই মানে একটু ভয়ানক পরিস্থিতি ছিল।
তাকে তাকে আপনার করায়ত্তের মধ্যে এনে বাগে এনে কাজ করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু আমি জানি না কি কারণে তার সঙ্গে আমার একটা এমন আত্মিক সংযোগ হয়ে যায় যে আমি যা চাইছিলাম অজান্তেই সেসব মুহূর্তে আমি আমার ক্যামেরার মধ্যে পেয়ে যাচ্ছিলাম। এবং এস এম সুলতানের জীবনের যে নানান ঘটনা, আমার ছবি যদি কেউ না দেখে না পায় তাহলে আমার মনে হয় অপূর্ণ থাকবে।
নাসির আলী মামুন, আপনি ভয়েস অফ আফ্রিকাকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।
আপনাকেও ধন্যবাদ, এবং ভয়েস অফ আমেরিকার যারা দর্শক শ্রোতা তাদেরকেও আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
শ্রোতা এবং দর্শক যারা শুনছেন আমাদেরকে এবং দেখছেন তাদের সবার কাছে আবারও কৃতজ্ঞতা এবং একই সঙ্গে অনুরোধ, আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন, আপনাদের ভালো লাগা কোনো ধরনের পরামর্শ থাকলে সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের অনুষ্ঠান সাজাতে। এবং আজও আমরা দেখলাম আমাদের অনেক শ্রোতা মন্তব্য করেছেন, দর্শক মন্তব্য করেছেন ফেসবুকে, এবং তারা জানতে চেয়েছেন যে কাশ্মীর বিষয়ে আজ আমরা কেন কিছু করিনি। আমরা আসলে নিয়মিতভাবেই কাশ্মীরের সাথে কথা বলছি, বিভিন্ন বিশ্লেষকদের মন্তব্য শোনাচ্ছি, নিশ্চয়ই আগামীতেও আবার থাকবে। আমরা আশা করব আপনারা এভাবেই আপনাদের নানা মতামত আমাদের সামনে তুলে ধরবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। এবং একই সঙ্গে এটাও জানিয়ে রাখি যে আমাদের বেশ কিছু অনুষ্ঠান বাংলাদেশের টেলিভিশনে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনে, অ্যাফিলিয়েটেড টেলিভিশনে আমাদের অনুষ্ঠানগুলো যায় এবং সেগুলো আপনারা দেখতে পারেন। আমাদের ফেসবুকে আমরা সেই অনুষ্ঠানগুলো আপলোড করে থাকি, আমাদের ওয়েব পেজে সেগুলো অনুষ্ঠান থাকে, আপনারা সেগুলো দেখুন, আপনাদের মতামত জানান, আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আমাদের অনুষ্ঠানগুলো সাজানোর চেষ্টা করব, সেটি টেলিভিশন হোক আর রেডিও হোক, যেটি হোক না কেন, কারণ আমাদের সমস্ত প্রচেষ্টাই আপনাদের জন্য, আপনাদের ভালো লাগলেই আমরা সার্থক। এবং আমরা প্রত্যাশা করি যে আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লাগছে। তাহলে এখন চলে যাচ্ছি সংক্ষিপ্ত সংবাদে, এবং সেই সংক্ষিপ্ত সংবাদ নিয়ে আমার পাশে রয়েছেন সঞ্জনা ফিরোজ।
অনেক ধন্যবাদ তৌহিদ। জানাচ্ছি এখন সংক্ষিপ্ত সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য তার কাছে ক্ষমা চেয়েছেন। তবে কিম কথা দিয়েছেন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সামরিক মহড়া শেষ হওয়া মাত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে দেবেন। ট্রাম্প জানান একটি ব্যক্তিগত চিঠির মাধ্যমে কিম ক্ষমা প্রার্থনা করেন এবং সামরিক মহড়া শেষ হওয়ার পর আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন। এক টুইট বার্তায় ট্রাম্প জানান চিঠির অধিকাংশ ছিল অবাস্তব ও ব্যয়বহুল মহড়া নিয়ে কিমের অসন্তুষ্টির কথা। সোমবার যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া এই মহড়া শুরু করে, আগামী 20 তারিখে এই মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। আলোচনা সম্পর্কে কোনো তথ্য ট্রাম্প দেননি। কিম জং উনের সঙ্গে খুব তাড়াতাড়ি আলোচনায় বসার কথা জানিয়ে বলেন উত্তর কোরিয়া হবে বিশ্বের অন্যতম সফল পারমাণবিক মুক্ত দেশ। উত্তর কোরিয়া আরও কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প টুইটারে এই কথা লেখেন। মে মাস থেকে আরম্ভ করে এই পর্যন্ত 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। শনিবার রাশিয়ার মস্কোতে আসন্ন নগর পরিষদ নির্বাচনে বিরোধী দলের বহু প্রার্থীকে নির্বাচন থেকে বাদ দেওয়ার কারণে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। 2012 সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুনরায় নির্বাচিত হবার পর বৃহৎ আন্দোলনগুলোর অন্যতম এটি। একটি বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী 50,000-এর মতো মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। বিরোধী দলের প্রার্থী লিউবভ সোবলকে আটক করেছে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী। অনুমোদিত বিক্ষোভের আগে সমর্থকদের সামাজিক মাধ্যম সম্পর্কে তথ্য দিচ্ছিলেন সোবল যখন তাকে তাঁর মস্কো কার্যালয় থেকে আটক করা হয়। হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলন দশম সপ্তাহে গড়িয়েছে। সরকারের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার অনুমতি পেলেও বাকি সবগুলোর অনুমতি নাকচ করে দেয়া হয়। শুক্রবার থেকে আন্দোলনকারীরা তিন দিনের বিক্ষোভে হংকংয়ের এয়ারপোর্টে অবস্থান নেয়। শনিবার শহরের অন্যান্য স্থানীয় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। পরিবারের সব সদস্য এমনকি ছোট শিশুদের স্ট্রোলারে বসিয়ে গার্ড দ্য চিলড্রেন নামক বিক্ষোভে অংশ নেয় হংকংয়ের জনগণ। ওই একটিমাত্র বিক্ষোভ কর্মসূচির অনুমতি পায় আন্দোলনকারীরা। ওই কর্মসূচিতে অংশ নেয় এক নারী ফরাসি সংবাদ মাধ্যম এএফপিকে জানান, শিশুদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা প্রয়োজন, সঠিক সমাজ সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়া জরুরি। সারা বিশ্ব থেকে সৌদি আরবে সমবেত হওয়া মুসলমানরা মিনা থেকে আরাফাত ময়দানে পৌঁছেছেন হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে। সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিতে লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে এই ময়দান। সৌদি আরবের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিশ্বের 172টি দেশের প্রায় 25 লাখ মুসলমান এবার হজ করছেন। হজের আনুষ্ঠানিকতার শুরুতে সৌদি আরবে হাজির হওয়া মুসলমানরা বৃহস্পতিবার থেকে জড়ো হতে শুরু করেন কাবা শরীফ থেকে 10 কিলোমিটার দূরে তাবু নগরী মিনায়। শুক্রবার সারাদিন ও রাত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে হাজিরা সময় কাটান। হজের মূল আনুষ্ঠানিকতার জন্য শনিবার ভোরের আগেই তারা সমবেত হতে থাকেন আরাফাতের ময়দানে। তানজানিয়াতে একটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় অন্তত 57 জন আগুনে পুড়ে মারা যান। মরোকোরো শহরের পূর্ব দিকে ঘটে যাওয়া বিস্ফোরণে আগুনে পোড়া আরও বহু মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান ট্যাঙ্কারটি দুর্ঘটনায় পড়ার পর বিস্ফোরিত হয়। কর্মকর্তারা জানান দুর্ঘটনায় পড়ার পর ওই ট্যাঙ্কার থেকে মানুষ তেল চুরি করার চেষ্টা করছিল এবং ঠিক সেই মুহূর্তেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়। শনিবার পূর্ব চীনে টাইফুন লেকিমার আঘাতে ১৩ জন নিহত হয়। এখন পর্যন্ত ১৬ জন মানুষ নিখোঁজ রয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ১০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। লেকিমার মহাপ্লাবনের কারণে কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়, ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। এখনও লেকিমা শক্তিশালী রয়েছে, ঘণ্টায় ১৮৭ কিলোমিটার বেগে বাতাস বইছে। ভারতে প্রবল বর্ষণের ফলে বন্যা ও পাহাড় ধসে অন্তত ৪২ জন নিহত হয়েছে। জরুরি কর্মকর্তারা জানান, প্রায় ১ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের রাজ্য কর্ণাটক, মহারাষ্ট্র এবং কেরালার মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেরালা। ভারতের দ্বিখণ্ডিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কার্যকর হবে ৩১ অক্টোবর থেকে। এই ছিল সংক্ষিপ্ত খবর।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্রাঙ্কলিন, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ, আমি তাওহিদুল ইসলাম এবং
আমি সঞ্জানা ফিরোজ।
আমরা দুজনেই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.